তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে নবী রহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলার ট্রান্সমিশন রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই সুস্বাগতম। ভালো ভালো নিয়ত সহকারে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন আমরা হৃদয়কে মুনাওয়ার করি কালামে পাক দিয়ে।
মুমিনের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। আমরা তিলাওয়াত করার পূর্বে ভালো নিয়ত করে নিই। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিয়তে তিলাওয়াত শ্রবণ করব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا ربك فحدث صدق الله العظيم.
ما شاء الله তেলাওয়াত আমরা শ্রবণ করেছি, আসুন আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করি। এবং আজকের বিষয় রয়েছে, বিষয়ের প্রতিও আমরা ইনশাআল্লাহ তাআলা আলোকপাত করব। আগে হামদে বাড়িতে আলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আল্লাহু আল্লাহ 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 Allah 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 bolo Allah 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 জলস্থলে ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ তুমি খালিক জিনু মনোবের, তুমি খালিক জিনু মনোবে সর্বজ্ঞানী তোমার সত্তা উর্ধে সবার, তোমার সত্তা উর্ধে সবার ইয়া আল্লাহ
বলো আল্লাহ
তব গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তব গুণগান করে সকলে ইয়া আল্লাহ তসবীহ শুষ্ক ভেজা জিনিসের, তসবীহ শুষ্ক ভেজা জিনিসের তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে, বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে, ইয়া আল্লাহ ও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ও ইয়া আল্লাহ। জিকির প্রতি ফুল ফলে, জিকির প্রতি ফুল ফলে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, আল্লাহ আল্লাহ হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ। ক্ষমা করো তারিকে মোলা, দোহাই প্রিয় নবীর খোদা, ক্ষমা করো তারিকে মোলা, দোহাই প্রিয় নবীর খোদা, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের। রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা গুঞ্জন শোনায়, জিকির পবন আর প্রভাতের, জিকির পবন আর প্রভাতের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ।
আজকের যে বিষয় আমরা নিয়েছি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এ থেকে আমাদের বাচ্চাটাও খুব জরুরি রয়েছে, তা হচ্ছে গীবত থেকে বাঁচুন। গীবত থেকে আমরা কীভাবে বাঁচতে পারি সে সম্পর্কে আজকে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের দুই মেয়ে রাজ ভাই, ইনশাল্লাহ তারা। আসুন আমরা মিরাজ ভাইয়ের কাছে যাব শুরুতেই, যে আজকের বিষয় গীবত থেকে বাঁচুন।
আসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে গীবত থেকে বাঁচুন, আসলে এটা এমন একটা বিষয় যা আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন রোগের মহামারী আসে। তো এখনকার সমাজে এমন রয়েছে যে গীবতটা একটা মহামারী আকার ধারণ করেছে। তো এর থেকে বাঁচতে হলে আসলে প্রথমে যেটা জানতে হবে যে গীবত আসলে কি বিষয় রয়েছে, গীবত কি। তো মিশকাত শরীফের মধ্যে একটি হাদিসে মোবারাকা রয়েছে, যেটা সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা কি জানো গীবত কি? সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূল সব থেকে ভালো জানে।
সুবহানাল্লাহ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করলেন, যিকরুকা আখাকা ইয়াকরাহুহু, অর্থাৎ তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, সেটাই হলো গীবত। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যা বলি অর্থাৎ আমার ভাই সম্পর্কে যে কথা বলি, এটা যদি তার মধ্যে থাকে, বিদ্যমান থাকে ওই সব দোষগুলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে যদি ওই সব বিষয়গুলো যা তুমি বলেছো এটা তোমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে সেটা গীবত, আর যদি না থাকে সেটা হবে বুহতান বা তোহমত, অর্থাৎ মিথ্যা ও অপবাদ দেওয়া। আর মিথ্যা ও অপবাদ দেওয়া গীবত থেকে অধিকতর অপরাধ। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে সুরাতুল হুজরতের ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর অর্থাৎ একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ এ কথা পছন্দ করবে যে মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে? অবশ্যই প্রকৃতপক্ষে তোমরা তা পছন্দ করো না। তো এখানে আল্লাহ তাআলা যে বিষয়টা বলেছেন, গীবত করা মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন। আর গীবতে ওলামায়ে কেরাম মুফাসসিরিন কেরামগণ বলেন যে গীবত এমন একটা বিষয় যা দ্বারা কোনো উপকার হয় না। যেমন অন্য অন্য গুনাহ যেগুলো মানুষ করে হয়তো এটার সাথে কোনো উপকার যুক্ত রয়েছে, কিন্তু গীবত এমন বিষয় যার কোনো উপকার নেই। এটা করলো আবার গুনাহ হলো কিন্তু কোনো উপকার সাধিত হলো না। যেমন কেউ চুরি করলো, কিছু মাল তো সে পেলো,
সে পেয়ে গেল,
কিন্তু গীবত করলে কোনো কিছু পাওয়া যায় না।
গীবত করলে কিছু কোনো কিছু পাওয়া যায় না, লসই লস, মানে চলে যায় শুধু।
জি,
গীবতের মধ্যে চলে যায়, জানবো ইনশাল্লাহ। জি মিরাজ ভাই, বিষয়ে গীবত থেকে বাঁচো।
জি জি, আজকে আমাদের সমাজের মধ্যে অনেক লোক, মিরাজ ভাই প্রথম যে বিষয়টা বললো, অনেক লোক গীবত করে কিন্তু সে নিজেও বুঝতে পারে না যে আমি গীবত করছি।
আচ্ছা,
আজকে আমাদের সমাজের মধ্যে চার দোকানগুলোর মধ্যে যখন আমরা একত্রিতভাবে হই, কয়েকজন একসাথে হয়, তখন এই সমস্ত বিষয় দেখা যায়, মানুষের অবর্তমানে কথা বলা। আজকে আমাদের সমাজে এই বিষয়টা সয়লাভ, অসংখ্য জায়গায় এই বিষয় দেখা যায়। এক হাদিসে পাক যা বর্ণিত করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষ এর নামায় আমলসমূহ তার হাতে খুলে দেওয়া হবে, এবং সে এভাবে বলবে যে আমি দুনিয়াতে তো অমুক অমুক নেকি করেছিলাম, তা কোথায়? তখন বলা হবে যে অমুক অমুক গীবতের কারণে তোমার নেকিসমূহকে মুছে দেওয়া হয়েছে নামায় আমল থেকে। তো গীবত এটা এমন একটি বিষয় ওলামায়ে কেরাম ফরমান যে গীবত নেকিসমূহকে এমনভাবে জ্বালিয়ে দেয় যেভাবে খেরকুটার মধ্যে আগুন জ্বালিয়ে দিলে তা মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। তো এক তো, এবং আতা খুরাসানী রহমতুল্লাহি তাআলাই ইনি বর্ণনা করে, যদি কেউ তোমার গীবত করে তাহলে তুমি এর ব্যাপারে দুঃখিত হয়ে না, কেননা যে তোমার গীবত করে প্রকৃতপক্ষে সে নিজের ক্ষতি করলো,
উপকার করে দিল,
নিজের উপকার করলো এবং নিজের কি নিজে ক্ষতি সাধন হলো। কেননা বলা হয় যদি কারো গীবত করা হয় তার অর্ধেক গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তাহলে এর মধ্যে কত বড় একটি বিষয়, গীবত করার মাধ্যমে নিজের আমল নষ্ট হয়ে যায়, অথচ মানুষ নিজেও এই বিষয়ে কি অবগত না।
আসলে গীবত এমন একটা মহামারী আকার ধারণ করেছে আমাদের সমাজের মধ্যে, অহরহ আমাদের প্রত্যেকটা স্থানে মানে দুজন যখনই একত্রিত হয় তখন গীবতের মানে লাগে যেন সে বস্তা খুলে বসেছে, এমন একটা অবস্থা আমাদের সমাজে ক্রিয়েট হয়। এমনকি আমাদের পবিত্র ঘর মসজিদ সমূহের মধ্যেও গীবত করা হয়। চিন্তা করে দেখুন, প্রথমেই যে আমরা মিরাজ ভাই থেকে কোরআনের কারিমের আয়াত শ্রবণ করলাম, মৃত ভাইয়ের গোশত খাওয়ার ব্যাপারে আসছে, আল্লাহ আকবার, গীবতে যে শাস্তি রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা আরও জানবো আমাদের ইমরান হাসিন ভাইয়ের কাছে কিছু আমরা গীবত সম্পর্কে জানি ইনশাআল্লাহ তাআলা।
গীবত আসলে খুবই নিন্দনীয় এবং নিকৃষ্টতম একটি গুণা, এবং যেভাবে কোরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ তাআলা গীবত সম্পর্কে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, ঠিক হাদিসে করিমার মধ্যেও আজ যেভাবে আমরা আলোচনায় শুনছি গীবত কি, গীবত সম্পর্কে জানছি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানকে গীবত সম্পর্কে সর্বপ্রথম এলম জ্ঞান দান করলেন, তখন তাদের মাঝে কি কথোপকথন হয়েছিল, কথাবার্তা হয়েছিল। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আতাদরুনা মাল গিয়াবা, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান বললেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভালো জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে তাই গীবত। সাবেক রাম আলিহিমুর রিদওয়ান জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমি যে দোষের কথা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? উত্তরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে দোষের কথা বলো তা যদি তোমার ভাইয়ের মাঝে থাকে তবে তুমি অবশ্যই তার গীবত করলে, আর তুমি যা বলছো তা যদি তার মাঝে না থাকে তবে তুমি তার উপর মিথ্যে অপবাদ দিলে। আল্লাহু আকবার। এভাবে কোরআনুল করিমের যদি গীবতের শাস্তি বা গীবত কত নিকৃষ্টতম এটাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে করিমার বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে ব্যভিচার থেকেও খুবই নিকৃষ্টতর। তো এজন্য আমাদেরকে এই গীবত থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, যেহেতু এখনকার সিচুয়েশন এমন যে গীবত প্রতি মুহূর্তে মুহূর্তে মানুষের হচ্ছে কিন্তু আজ আমরা অনেকেই জানি না।
এখানে দর্শকদের একটু আমি বলতে চাই যে আমাদের সমাজের মধ্যে কেউ যদি জিনা ব্যভিচারী করে তাহলে আমরা তাদেরকে ভালো চোখে দেখি না, সমাজ থেকে বের করে দিই এবং অনেক ধরনের কার্যক্রম হয়। তো মোট কথা, তাকে আমরা একটু ভালো চোখে দেখি না, সমাজ তাকে ভালো চোখে দেখে না, দেশও তাকে ভালো চোখে দেখে না, ইসলাম তো দেখেই না। কিন্তু এখানে দেখুন, গীবত এর জিনার চাইতেও অনেক বড় গুণা বলা হয়েছে গীবত, যা আমরা অহরহ করি। দুইজনের আড্ডার মধ্যে আমরা শুরু করে দিই, চায়ের আড্ডার মধ্যে শুরু করে দিই। গীবত আসলে কি, মানে কি কি ক্ষেত্রে গীবত হয়, আমরা কিছু উদাহরণ ইনশাল্লাহ তারা এগুলো দেওয়ার চেষ্টা করব যারা আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন, যে আসলে শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কি গীবত, আশ্চর্য হয়ে যাবেন। চোখের ইশারায় গীবত হয়ে থাকে, মানুষের মুভমেন্টে আপনার গীবত হয়ে থাকে, হাতের ইশারায় গীবত হয়ে থাকে, মানে খুব নাজুক অবস্থা। আমি একবার সফর করছিলাম মাদানী কাফেলা একটু গ্রাম সাইডে, তো সেখানে লাস্টের দিন বয়ান আমাকে দেয়া হয়েছে, এখন আমি বয়ান করলাম এই গীবতের উপরে। এখন বয়ান শেষ করে যখন আমি ওই বাইরে বের হলাম দোকান, ওখানে মানে যাওয়ার সাথে সাথেই মুরব্বীরা বলে, হুজুর কিছুই তো বলা যাবে না, আপনি যা আজকে বলছেন তো
মুখ বন্ধ করে,
মুখ তো বন্ধ, কিছু তো বলা যাবে না, বলতাম কি? আমি বললাম বলিয়েন না। আসলে এখানে আম পাবলিক আর খাস পাবলিক যারাই রয়েছে, আম খাস বলতে বোঝা যায় যে আম সাধারণ মানুষ এবং বিশেষ মানুষ সবার ক্ষেত্রে এ ধরনের ই রয়েছে। আপনার একজন মানুষের গীবত করার ক্ষেত্রে আবার কিছু গীবত জায়েজও রয়েছে। এখন আমরা কোথায় জায়েজ কোথায় না জায়েজ এই জিনিসগুলো না বুঝে না জায়েজের জায়গায় জায়েজটা চালিয়ে দেয়, জায়েজের জায়গায় না জায়েজ চালিয়ে দেয়, তো এর একটা প্রপার জ্ঞান রয়েছে, ইলম রয়েছে। ইলম জ্ঞান অর্জন করা আল্লাহ হযরত রহমতুল্লাহ বলেন ফরজ, ইলমে মহলিকাত, এই ইলমে মহলিকাত জানাও আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা কয়জনে জানি, অনেক ইলিম তো আমরা জানি, কম্পিউটার কোর্স করে ফেলেছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, অনেক কিছু মানে দুনিয়াবি অনেক কিছু জেনে ফেলছি, কিন্তু না ইলমুল আকাইদ আমি শিখলাম, না ইলমুল মাসাইল আমি শিখলাম, না ইলমুল মহলিকাত আমি শিখলাম। এগুলো আমাদের জানা খুব জরুরি ছিল। আমরা আসবো ইমরান ভাইয়ের কাছে, ইমরান ভাইকে অনেকদিন পর আমরা প্রোগ্রামে একটা প্রোগ্রামে পেলাম, আমার প্রিয় নাতখা ইমরান ভাইয়ের কাছ থেকে আমি একটা কালাম শুনতে চাই। কালামটি হলো, মদিনে কা সফর হে আরমে নাম দিদা নাম দিদা। শোনার জন্য খুব ইলতিজা পেশ করছি আর কি, ইনশাল্লাহ তাআলা আশা করি শোনাবেন। এরপরে আমাদেরকে হজের মৌসুম এলো নাচ শুনতে চাচ্ছেন, ইনশাল্লাহ তাআলা শোনানো হবে, সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলেছেন, আমার বোন অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, ভালোভাবে কথা বলতে পারে না, অপারেশন হয়েছে আপনার সমস্যা। বলেছেন আমার প্রিয় মুর্শিদের ওসিলা যেন সুস্থ হয়ে যায়, দোয়া করার জন্য বলেছেন। আল্লাহ পাক আপনার বোনকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করুন। আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য শিফা দান করুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে লিখেছেন খালিদ সাইফুল্লাহ সৈয়দপুর থেকে, নাচ শুনতে চাই মেরি উলফাত মদিনেসে। আচ্ছা, দোয়া করার জন্য বলেছেন। মাসুদ রানা তারিবের সাথে রয়েছেন। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কালামের দিকে যাই আমরা, এরপর ইনশাআল্লাহ তারা আবারও আমরা আসব আমাদের টপিকের দিকে।
সাল্লি আলা রাসূলিনা صلى على نبينا صلى على محمد জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যে দিকে তাকায়, পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ না, জানি যে তুমি রহমতের ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, তোমার যায় দেখাও না আমাকে তোমার দরবারে রাসূলুল্লাহ পেছে তোমাকে যে জন পেছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ হাশরের দিনে করবেন পা হাশরের দিনে করবেন পার যত সব গুনাহগার আমি যেন সে দিনে উদ্ধারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ
আল্লাহ পাক আমাদেরকে দিদার নসিব করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। গীবত থেকে বাঁচুন আলোচনা চলছে, গীবত থেকে বাঁচা অত্যন্ত আমাদের জরুরি রয়েছে। আমাদের সমাজের মধ্যে আপনার বলতে গেলে প্রায় মানুষই গীবত, আল্লাহ পাক যাকে বাঁচিয়ে রাখেন, এছাড়া দেখা যায় প্রত্যেকের মধ্যে গীবতের আলোচনা হয়, এমনকি মা বাবার, বাবা মায়ের, আবার মা বাবা সন্তানের, সন্তান মা বাবার। আর শুনতে হয়তো আপনাদের কাছে আশ্চর্য লাগছে, এমনটাই, তাদেরও গীবত হয়ে থাকে। স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, ভাই বোনের, বোন ভাইয়ের, এভাবে করে আপনার গীবত চলতে থাকে। এটা তো ফ্যামিলি গীবত। এরপর সামাজিকভাবে রয়েছে আপনার পোশাক পরিচ্ছদের ব্যাপারে গীবত রয়েছে, গাড়ির ব্যাপারে গীবত রয়েছে, ঘরের ব্যাপারে গীবত রয়েছে, মানে প্রত্যেকটা জিনিসের যেখানেই দোষ ত্রুটি সেখানেই গীবত। কী বলেন?
ঠিক যে ব্যাপার আপনি বলছিলেন যে গীবত শুধু কথার মাধ্যমে নয়, মানুষের দোষ বলার মাধ্যমে নয়, ইশারার মাধ্যমে গীবত হয়, এমনকি শোনার মাধ্যমে গীবত,
মুস্কি হাসির মাধ্যমেও গীবত
গীবত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে শ্রোতাগণ গীবতকারীর একজন।
আচ্ছা,
অর্থাৎ গীবত শুনছে, সে মজা পাচ্ছে, সেটার
প্রতিবাদ করছে,
তো কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি অপমানিত হবে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো মুসলমান ভাইয়ের গীবত শুনলো বা তার অপমান, অপদস্ততা তার কাছে বর্ণনা করা হলো, তাকে অপমান করা হচ্ছে, তো এই সময় যদি সে ক্ষমতা থাকা সত্ত্বেও তার প্রতিবাদ না করে, তো আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই ব্যক্তিকে, যার গীবত করা হলো আর যার সামনে করা হলো, ওই ব্যক্তিকে সকল সৃষ্টির সম্মুখে অপমান করবেন। তো গীবত শোনার মাধ্যমে হয় এবং সেটার প্রতিবাদও আমাদের করা উচিত, আবার ইশারার মাধ্যমে হয়। এমন একটি হাদিসে মোবারকা রয়েছে যা মিশকাত শরীফের মধ্যে, হযরত সাইয়্যিদাতুনা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একবার আমি এক মহিলাকে ইশারার মাধ্যমে খর্বাকৃতি অর্থাৎ বেটে এটা বুঝালাম, মানে ইশারার মাধ্যমে বুঝালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, তুমি গীবত করেছো আর তুমি থুতু নিক্ষেপ করো। আমি সাথে সাথে তৎক্ষণাৎই থুতু নিক্ষেপ করলাম আর দেখলাম যে জমাট রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার! যে এর সাথে সাথে মুখের থেকে গোস্তের গন্ধ বের হচ্ছে। তো এই যে হাদিসে মোবারকা শুনলাম যে গীবত করলে যে গোস্তের গন্ধ আসে, এরপরে রক্ত বের হয়, কিন্তু এখন তো আমাদের হচ্ছে না, তো এর কারণ কি রয়েছে? তো হাদিস বিশারদগণ বলেন যে এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের সমাজ
গীবতের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, আর যার কারণে আমাদের ওই গন্ধটা, ওই গোস্ত বা রক্ত বের হচ্ছে না। যেমনটা যারা এই চামড়া শিল্পের সাথে জড়িত রয়েছে, যে ওখান থেকে আমরা হেঁটে গেলে তো হাঁটতে পারছি না, মানে সামান্য 5 মিনিট 10 মিনিট ওখানে আমরা থাকতে পারতেছি না, কিন্তু ওনারা কাজ করতেছেন, করতে করতে
কিভাবে
অভ্যস্ত হয়ে গেছে। তো আমরা গীবত এমন ভাবে করতেছি, করতে করতে এমন অভ্যস্ত হয়েছে আমাদের গন্ধ আর
গন্ধ। ইমাম গাজ্জালি কোলে এটা, মানে গীবত করলেই তার মুখ থেকে মানে গন্ধ আসে, কিন্তু আমরা টের পাচ্ছি না, এর উদাহরণ এটা। এটা তো চামড়া শিল্পের কথা বললেন, যারা মেথর
জি,
তো তাদের অবস্থা কি? তারাও তো ওখানে কাজ করে, কিন্তু অন্য মানুষ ওখানে যেতে পারে না। যারা ফর এক্সাম্পল সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা যারা আপনার সাফাই করে, তো ওখান থেকে আমরা নাক চেপে যাচ্ছি, গাড়ি গেলে গাড়ি তাড়াতাড়ি চালাও, ওখানে যদি মানে কোনো মতে জ্যামের মধ্যে গাড়ি আটকে যায় ওই এলাকার মধ্যে, তখন আরে এমন জায়গায় এসে গাড়িটা রাখছো,
তাই আমরা অস্থির হয়ে যাই,
অস্থির হয়ে যায়। তো এই যে একটা অবস্থা, কিন্তু আমাদের সমাজের মধ্যে গীবত হচ্ছে, এটা নাকে লেগে গেছে আর কি, আমাদের আর গন্ধ আসে না। আল্লাহ পাক যদি দয়া করেন এ থেকে বাঁচার একটা মাধ্যম আমরা পেয়ে যাই, কিন্তু সদিচ্ছা থাকতে হবে আপনাকে আমাকে। আমাদের সমাজে দেখা যায় যে আরে আমি কি গীবত করছি, আমি সত্য কথা বলছি। মানে এখন এখানে মুফতি আহমদ এরখান নাঈমী রহমতুল্লাহ বলেন, যদি একে হালকা বুঝে সে বলল কথাটা, হালকা মানে গীবত এটা কোনো ই না, হালকা বুঝতো, গুনাকে গুনা মনে করলো,
গুনাকে গুনা মনে,
হালাল একটা হারামকে হালাল মনে করলো, তাহলে সে কুফরির দিকে চলে যাবে।
আল্লাহ,
এখানে কিন্তু মারাত্মক একটা ব্যাপার, কথায় কথায় কেউ যদি স্মরণ করিয়ে দেয় ভাই গীবত কিন্তু হচ্ছে, তো আরে ভাই গীবত করছি নাকি, আমি তো সত্য কথাই বলছি, তো ভাই সত্য কথাই গীবত হয়, অসত্যটা তো ভোতান, আমরা শুরুতেই শুনলাম, আপনি সত্য কথা বললেই তো গীবত হবে। আপনি আপনার ভাইয়ের দোষ বর্ণনা করছেন অন্যজনের কাছে, তার পিঠ পিছে সমালোচনার নিয়তে, এটা তো গীবত। আপনি আপনার প্রতিবেশীর দোষ ত্রুটি বর্ণনা করছেন তার পিঠ পিছে, তার পিছনে সমালোচনার নিয়তে, এটাই তো তার গীবত। অর্থাৎ এই ফর এক্সাম্পল আপনি আপনার দোষ ত্রুটি কেউ বর্ণনা করুক, এটা আপনি চাইবেন না, নিঃসন্দেহে আপনার কষ্ট হবে। তো এই জিনিসটা যখন অন্য মানুষে করবে তখন এটা সে গীবত হবে, তো আপনি যখন করবেন, এই জন্য আমিলে সুন্নাত স্লোগানও দিয়েছেন, গীবত করবো না শুনবো না, মানে গীবত করাও যাবে না শোনাও যাবে না। কেউ যদি গীবত আমার থেকে করে, হাদিসে কারিমের মধ্যে আসছে যে আপনার কাছে কেউ যদি এসে গীবত করে কারো, তাহলে আর আপনি খুব হাসি মানে আনন্দের চিত্তে শুনছেন, তো আপনি স্মরণ রাখবেন অচিরেই আপনার গীবত সে মানুষের নিকট করবে।
আর এটা আপনি সবচেয়ে বড় ক্ষতি তো এটা
যে
আমাদের সমাজের মধ্যে এমন দেখা যায় যে যখন কেউ গীবত করে এটা তার মধ্যে একটা মজা ফিল হয়, আর এমনভাবে হয় মাআজাল্লাহ, আমরা হাদিসে পাক শুনতে পাই যে যে যতক্ষণ পর্যন্ত যদি আল্লাহ তাআলার হক কেউ কী করে তালাফি করে বা আল্লাহ তাআলার হক আদায় করলো না, হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কেউ যদি বান্দার হককে নষ্ট করে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা ক্ষমা না করে। তো এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে যখন কেউ কারো বাসার মধ্যে যায়, কত গীবতের এতগুলো রাস্তা আমাদের সমাজের মধ্যে, কেউ বাড়িতে এসে ভাই আপনার এই ফ্ল্যাট কী অবস্থা, বাড়িওয়ালা কেমন, এই তো একের পর এক যেভাবে হ্যাঁ শুরু হয়ে যায়, বাড়িওয়ালা থেকে শুরু করে সমাজের লোক, সমাজ থেকে একটা ওয়ার্ড থানা, এইভাবে পুরো দেশের অনেক মানুষ তো এমনও মাজাল্লা রয়েছে বিভিন্ন দেশের নাম এইভাবে বলে থাকে যে অমুক ডিস্ট্রিক্টের যারা আছে তারা তো সবাই কি আল্লাহ তাআলার
সবাইকে সবাইকে মানে ইন্তেখাব করে সবাইকে পেঁচিয়ে কথা বলা। এরপরে আপনারা দেখবেন যে এরকম কিছু মানুষ রয়েছে যারা আমাদের মধ্যে মানে এগুলো না বললে তাদের পেটের ভাত হজম হয়।
জি,
কিছু মহিলাদের মধ্যে এগুলো বেশি চর্চা হয়, গীবত চর্চা মহিলাদের মধ্যে বেশি হয়। তো এই গীবতকারীর শাস্তি সম্পর্কে আমরা একটু জানবো আজকের, কেননা যদি শাস্তি সম্পর্কে জানি তাহলে হয়তো আমাদের গীবত থেকে বাঁচার একটা পন্থা চলে আসবে। আমি বললাম না সদিচ্ছে আপনাকে দরকার, আপনি অযথা কথা কারোর কাছে বলিয়েন না, কারো দোষ বলার দরকার নেই, নিজের সমালোচনা নিজে করুন। আপনি কারো দিকে এক আঙ্গুল দিয়েছেন, আপনার দিকে তিনটি আঙ্গুল বলতেছে, এক তিনবার বলছে, আপনি বলছেন খারাপ তুমি, এ বলতে তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, তিনটা আঙ্গুল নিজের দিকে। তো এগুলো আমাদের বুঝতে হবে যে আমি নিজের মধ্যে এত দুর্গন্ধ রেখে মানুষের দুর্গন্ধকে প্রকাশ করে দিচ্ছি, তো কী ফায়দা হচ্ছে আমার? একে তো ফায়দা তো মানে কিছুই হচ্ছে না, আপনি লসে পড়েছেন, তার গুণাগুলো আপনার ঘাড়ে যাচ্ছে, তাকে আপনি বাঁচিয়েছেন। এক বুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে মানে এসে বলল যে হুজুর আপনার দোষ ত্রুটি অমুকে মানে বর্ণনা করছে, তার নিকট মিষ্টি কিনে পাঠিয়েছেন, মিষ্টি কিনে পাঠিয়েছেন, তাকে তাকে মিষ্টি খাওয়াও, কারণ সে তো আমার উপকার করেছে। আল্লাহু আকবার। বুজুর্গানের দিনের অবস্থা দেখুন। আচ্ছা, বুজুর্গানের দিন এমনও ব্যক্তিত্ব পাওয়া যায় যারা এরকম কোনো কথা যদি মুখ থেকে বের হয়ে যেত তখন এর উসিলাতে এরকম আমি 100 দিরহাম দিব। এখন 100 দিরহাম দেয়াটা একটা, অথবা 1 দিরহাম দেয়াটা, 5 দিরহাম, 10 দিরহাম দেয়াটা, মানে এরকম একটা ই করা, তখন যে নিজের ইনকাম করা টাকা যদি আমি দেয়া শুরু করে দিই তখন নিজের মধ্যে একটা ই চলে আসবে, ভারী চলে আসবে যে আমি কীভাবে দিব। তো এর নিয়তেও কি তারা এইগুলো কাজ
বাপু
ছাড়ার একটা পন্থা ই করছেন? জি,
এই বিষয়ে একটা ঘটনা এড করতে চাই যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলাই তো ইনার মুবারক যুগে একটি লোক এমন ছিল যে সদাসর্বদা তিনি রহমতুল্লাহি তাআলাই ইনার গিবদের মধ্যে লিপ্ত থাকতো, জায়গায় জায়গায় তার গিবত করতো। আর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলাই প্রতিনিয়ত তার যে ফ্যামিলির যেই আপনার খরচা করার যেই টাকা, ইনি প্রতিনিয়ত তার ঘরের ঘরের বাজারের যে পয়সা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলাই তার ঘরে পাঠিয়ে দিত। তো তার হঠাৎ করে একদিন তার বিবি তার প্রতি অসন্তুষ্টি হয়ে বলতে লাগলো, তুমি তো নির্বোধ, যে ব্যক্তি তোমাকে এত উপকার করে প্রতিদিন বাজারের মাধ্যমে তোমাকে সহযোগিতা করে, অথচ তুমি আজও পর্যন্ত তার গিবত মানুষের নিকট করছো। যখন এই কথা শোনার পরে সে হতভম্ব হয়ে গেল, সে গিবতকে বন্ধ করে দিল নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলাই এর নামে। যখন গিবত বন্ধ করে দিল নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলাই তার যেই খরচার টাকা প্রতিদিন যা পাঠাতো তাও বন্ধ করে দিল। তো একদিন ওই লোক চলে আসলো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলাইয়ের নিকট আর বলতে গেলে, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, যতদিন আমি আপনার গিবতের মধ্যে লিপ্ত ছিলাম ততদিন পর্যন্ত আপনি আমার প্রতি দয়া করেছেন বিভিন্নভাবে, কিন্তু যখনই আপনি আমার থেকে, অর্থাৎ আমার গিবত আমি যখন বন্ধ করে দিলাম তখন থেকে আপনি আমার উপকার করা বন্ধ করে দিলেন, এর কারণ কী? তখন তিনি রহমতুল্লাহি তাআলাই বললে যে তুমি যতদিন আমার উপকার করেছো আমিও তোমার উপকার করেছি, অর্থাৎ তুমি যখন আমার গিবত করেছো এর মাধ্যমে আমার গুনাহ ক্ষমা হয়েছে আর এর জন্য আমি তোমার বাসায় উপহার পাঠিয়ে দিতাম। তো আমাদের বুজুর্গানি দিন রহমতুল্লাহি তাআলাই তাদের চিন্তাভাবনা কেমন ছিল?
অ্যাটলিস্ট আমাদের আমাদেরও চেষ্টা করা উচিত।
জি
ইমরান ভাই, কী বলবেন? আমাদেরও চেষ্টা করা উচিত গিবত থেকে বাঁচার।
আসলে গিবত থেকে আমাদের বেঁচে থাকা খুবই জরুরি, আর যদি কেউ গিবতের অভ্যস্ত হয়ে যায় তাহলে কিতাবের মধ্যে এসছে এ ধরনের ব্যক্তি মৃত্যুর সময় ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে,
তার একমাত্র এটাই তো অবলম্বন ইমান।
তো এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এই গীবত করার শাস্তি স্বরূপ জাহান্নামে কেমন শাস্তি দেয়া হয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে লাম্মা উরিজা বি মারারতু বি কওমিন লাহুম, এমন সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন, লাহুম আজফারুম মিনান নুহাস, যাদের নখগুলো ছিল তামার, তারা নিজের, যে সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন আর তাদের নখগুলো ছিল নখ তামার নখ, তো তারা নিজেদের চেহারা এবং সুদু রহম, তারা তাদের দেহকে চেহারাকে আঁচড়াচ্ছিল নখ দিয়ে। তো ফকুলতু, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত ভক্ষণ করে এবং যারা অন্যের ইজ্জত হানি করত। তো এই ধরনের ব্যক্তিদের খুবই ভয়াবহ জাহান্নামে এই শাস্তির কথা হাদিসে করিমার মধ্যে উল্লেখ করেছেন, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং মিরাজ রজনীতে গিয়ে দেখেছেন।
জি,
তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের ভয় করা উচিত, আমাদের ইমান আমাদের জন্য সবচেয়ে বড় কিছু, আর সেই ইমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণ যদি এই গীবত হয় তাহলে এটা অনেক বড় একটি দুর্ভাগার পড়ি না, এবং জাহান্নামে কত ভয়ানক শাস্তি আমরা হাদিসে কারিমার মধ্যে শুনলাম। এভাবে বিভিন্ন হাদিসে কারিমার মধ্যে আমরা যদি দেখি যেভাবে আল্লাহ তাআলা অধিক ধারণা করার ক্ষেত্রেও নিষেধ আরোপ করেছেন, আর অন্যের ধারণা বা অন্যের দোষ ত্রুটি খোঁজার কারণেই এই গীবত চুগলি বিভিন্ন ধরনের গুনাহ সংগঠিত হয়, সেক্ষেত্রে আমাদেরকে পবিত্র কোরআনুল করিমের মধ্যে যে ইরশাদ হয়েছে অন্যের ধারণা করা থেকে বাঁচতে হবে, অন্যের দোষ ত্রুটি করা থেকে বাঁচতে হবে, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। না হলে
আচ্ছা এখানে দেখুন না ইমরান, একটু ক্লাস করি আমি। ছোট অবস্থায় অনেক মানে বাচ্চারা ওই নিজের গালের উপরে আঁচড় দেয় বড়দেরকে, কোলে নিয়েছে আঁচড় দিয়ে দিয়েছে, সেখানে পাকে, সেখানে ব্যথা, কতটা কষ্ট এটা কিন্তু অনুভব সেই করে যার ছোট বাচ্চারা ই করছে। আমি এমনও মানুষ চিনি যাদের মানে এখনও ও নিজের চেহারার মধ্যে সেই আঁচড়ের চিহ্ন আছে, বলছে ভাই আমার ছোট ছেলে এরকম করে দিছে ছোট অবস্থায়, মানে ছোট অবস্থায় বুঝতে পারে না করে দিছে। তো এখন দেখেন এই তামার নখ হবে, তামার নখ দিয়ে নিজের চেহারাকে আচড়ানো, নিজের শরীরকে আচড়ানো, এটা কতটা ভয়াবহ হবে এবং জাহান্নামের মধ্যে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কিছু কল আমরা নিয়ে নিয়ে এরপর ইনশাল্লাহ তারা আবারও আসব আমাদের আলোচনার মধ্যে। জি কল চালিয়ে দিন।
আমার নাম রফিকুল আলম, কাপাই জেলা। আমি মাদানী চ্যানেলের একজন নিয়মিত গ্রাহক, আমি নিয়মিত আপনাদের চ্যানেলটা দেখি, মাদানী চ্যানেল থেকে আপনাদেরকে এটা করছেন এই জন্য অনেক লোক এটা করছে। এটা চ্যানেলটা যে আগে 2012 থেকে করেছেন, কিন্তু আমরা ইদানিং এটা আমরা একজন টিভি চ্যানেল দেখতে দেখতে আপনাদের চ্যানেলটা পাইছি, আমি নিয়মিত দেখি। আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনার কথা শুনে। দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল।
কামাল উদ্দিন বলছিলাম গাজীপুর থেকে, কাশিমপুর বাজার। আমি একটি কথা শুনতে চাই, মদিনা যাওয়ার দেও না ইজাজত,
মদিনা যাওয়ার দাও না ইজাজত ইয়া রাসূলুল্লাহ। জি নেক্সট কল।
আমার নাম বাবুল হোসেন, কুমিল্লা। আমি আপনাদের অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে অনুষ্ঠানটা, খুব ভালো লাগে। সকাল থেকে আমি প্রত্যেকদিন দেখি, দোয়া করবেন যেন আমি এই চ্যানেলটা দেখতে পারি সত্যি।
জি দোয়া করি, আপনিও দোয়া করবেন আমাদের জন্য। নেক্সট কল।
আমার নাম হলো মোহাম্মদ ইজাজউদ্দিন রাকিব। আমি আধারঘাট থেকে বলছিলাম, আমি একটি কলম নিতে চাই। আমার মিয়া নাই, ভাইয়া নাই,
আচ্ছা নেক্সট কল।
কাজীপুর থেকে বলছি সাইদুল ইসলাম। আমার অনেক ভালো লাগে এই চ্যানেল, আপনাদের যখন বয়ান শুরু হয় আমার শুনতে অনেক ভালো লাগে। আপনাদের এই চ্যানেল চালু করার জন্য অনেক ভালো হয়েছে, সুবিধা হয়েছে সবার জন্য, পুরো ফ্যামিলির জন্য।
মাশাআল্লাহ, ফ্যামিলি সহ দেখুন, অপরকে দেখতে দাওয়াত দিন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল।
মফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমি মাটির বাড়ি মাটির ঘর গজলটা শুনতে চাই।
জি ইমরান ভাই, অনেকগুলো কালামের অনুরোধ আসছে, সেই থেকে উর্দু বাংলা মিলিয়ে ইনশাআল্লাহ তাআলা কিছু কালাম আমরা শ্রবণ করি, অল্প অল্প কিছু কিছু।
আরটিয়ানাই ফয়শানাই কেনে যেতাম, সোনার মদিনাই কেনে যেতাম। আরটিয়ানাই ফয়শানাই কেনে যেতাম, সোনার মদিনা কেনে যেতাম। মনে হতে যাই পারলাই কিন্তু টিয়া ফয়শানাই, মনে হতে যাই পারলাই কিন্তু টিয়া ফয়শানাই। মনে হার পাখির মতো উড়াল মারতাম, আর টিয়া নাই ফয়শানাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আর টিয়া
নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা হতে যাইও সোনার মদিনায় হজে যাইও হজে যাই নবীর রোজায় সালাম দিও হজে যাই নবীর রোজায় সালাম দিও নবীর রোজাত সালাম দিলে নবীর রোজাত সালাম দিলে মন তো শান্তি পাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যেতাম সোনার মদিনা কেনে যেতাম সোনার মদিনা কেনে সাইতাম মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর পাখির মতো উড়ান মারতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে যার কণায় কণায় নূর আছে মিশে যার কণায় কণায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে মদিনার বাগানে মনোরম বাগানে এসে দেখো সোনালি সময় এখানে এসে দেখো সোনালি সময় এখানে মদিনার বাগানে মনোরম বাগানে এসে দেখো নুরানি সময় এখানে চতুর্দিকে সুবাসিত তার সুরভে চতুর্দিকে সুবাসিত তার সুরভে আমার প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে যার কণায় কণায় নূর আছে মিশে যার কণায় কণায় নূর আছে মিশে প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে যার ফুলেতে অনুর কলিতে অনুর যার ফুলেতে অনুর কলিতে অনুর যার ফুলেতে অনুর কলিতে অনুর বাজারে অনুর বাজারে অনুর গলিতে অনুর চতুর্দিকে নুরানি তো যার সুরভে চতুর্দিকে প্রতীক আজ সুবাসিত যার সৌরভে আমার প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় অশ্রু সুখে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার তারি দেখা ও গো সোনার মদিনা প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে প্রতি বছর আশায় থাকি যাবো সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে সোনার মদিনায় প্রতি বছর আশায় থাকি যাবো সোনার মদিনা মনের আশা বলবো গিয়ে ওহে শাহে মদিনা ওহে শাহে মদিনা ওহে শাহে মদিনা যাবো যাবো বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে আমার প্রিয় মদিনা সুবাসে ভরা আমার প্রিয় মদিনা সুবাসে ভরা চতুর্দিকে যার নূরে আজ স্নিগ্ধ গরা আমার প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মদিনা কিষান যে
মাশাআল্লাহ কালাম আমরা শ্রবণ করেছি বিষয় হচ্ছে গীবত থেকে বাচ্চা জিমরাজ ভাই
বাপু অনেক সময় এমন হয় যে আমরা ইবাদতের ব্যাপারে মানুষকে ভালো ধারণা করতেছি কিন্তু সেটা গীবতে পরিণত হয় যেমন কেউ এরকম ভাবতেছে যে এই লোকটা অজু ভালোভাবে করতেছে না মানে আমার ধারণা তো মনে করতেছি যে তাকে শুধরানো কিন্তু মানুষের সাথে সমালোচনা করতেছি এইভাবে ঠিকভাবে অজু করতেছে না এই লোক শুধু ফরজ পরে চলে যাচ্ছে নফল আদায় করে না এইরকম অসংখ্য মানে ইবাদাতের ব্যাপারে আমরা গীবত করি একবার সাইয়দুনা শেখ সাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি তাহাজ্জুদের সময় এবার বলতেছেন আহ যদি এই এই লোকগুলা তাহাজ্জুদ পড়তো কতই না উত্তম হতো তার সম্মানিত পিতা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন কতই না উত্তম হতো তুমি যদি ওই লোকদের মতো ঘুমিয়ে থাকতে
আল্লাহ
কারণ তুমি তাদের গীবত করতেছো এর থেকে উত্তম হলো ঘুমিয়ে থাকা তোমার তাহাজ্জুদে পড়ার থেকে ঘুমিয়ে থাকা উত্তম রয়েছে আবার বনী ইসরায়েলের একটি ঘটনা রয়েছে যে দুইজন ব্যক্তি এমন ছিল একজন আল্লাহ তাআলার নেককার বান্দা আর একজন বদকার বান্দা সে সারাক্ষণ আল্লাহর নাফরমানির মধ্যে ব্যস্ত থাকতো তো ওই দুই লোক একই এলাকা তো যে নেককার ছিল সে শুধু সামনে পিছনে ওই লোকের গীবত করতে থাকতো যে এই লোক আল্লাহ তাআলা ইবাদত করে না নাফরমানি করে সামনে তাকে লজ্জা দিত পিছনে মানুষের কাছে নিন্দা করত তো একসময় ওই ব্যক্তি অতিষ্ঠ হয়ে এরকম বলল যে আল্লাহর কসম তুমি জাহান্নামে যাবে ওই যে ব্যক্তি নাফরমান ছিল সে বলতেছে আল্লাহর কসম তুমি জাহান্নামে যাবে আল্লাহ তাআলার কাছে এই কথাটি খুবই ভালো লাগলো তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নেককারে পরিণত করলো আর যে ব্যক্তি গীবত করত নেককার ছিল তাকে বদকারে পরিণত করে দিল
আল্লাহ
তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা তো মনে করতেছি আমি বুজুর্গ আছি, নেককার আছি,
আমি সবাইকে বলবো, সবার ত্রুটিগুলো সবার সামনে আমি বলবো, অমুকে নেই, এটা তো ঠিক না, এটা ঠিক না।
এইভাবে আসলে বাবু আরেকটা বিষয় হলো পরিবারের মধ্যেও দেখা যায় যে যখন প্রথমেই যে আপনি বিষয়টা বলেন অনেকের সন্তান আমাদের এই ছোট মা সন্তানের গিবোধ করে, এর অনেক সময় অনেক সন্তানকে দেখা যায় যেই সন্তান একটু বেশি দুষ্টামি করে বা চতুর হয় তখন মা অন্য অন্যদের সামনে এইভাবে বলে থাকে যে আমার এই সন্তানটা কি খুবই দুষ্ট। তারপর এইভাবে দেখবেন সন্তানও মা বাবার ব্যাপারে কি অনেক সময় বলে থাকে বা ইশারার মধ্যেও আমরা কিতাবেতেও বর্ণনা রয়েছে যে মৃত ব্যক্তি তারও কি গিবত মানুষ করে থাকে আর এর কারণে গুণাগার হয়। তো আমাদের আসলে সর্বদিক থেকে এই গিবত নামে এই বস্তু থেকে বাঁচা দরকার। আমাদের বুজুর্গানি দিন রহমতুল্লাহি তা এই থেকে কীভাবে বাঁচত আসলে এটার প্রতিকার কি এটাও আমাদের জানতে হবে। আজকে এটার একটি কারণ হলো যে মুসলমান যে আমি যে মানুষের দোষ ত্রুটি আমি মানুষের মাঝে বর্ণনা করতেছি আল্লাহ তাআলা দয়া করেছে আমারও তো কত দোষ ত্রুটি আমার মধ্যে রয়েছে। একবার বনি ইসরাইলের মধ্যে এমন হলো এক ব্যক্তি একটি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেল। তো যখন এর এই কথাটা সমাজের মধ্যে সবাই জানাজানি হয়ে গেল তো সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তাকে ধরলো, ধরার পরে তাকে শাস্তি দেওয়া হবে, কী শাস্তি, পাথর মারা হবে, পাথর মেরে তাকে হত্যা করা হবে এমন একটি শাস্তি তার জন্য নির্ধারণ করা হলো। যখন সবাই একত্রিত হলো পাথর হাতে নিল এমন সময় ওই জাবানার মধ্যে অনেক বড় আলিমে দিন ছিল সে চলে আসলো আর আসার পরে এই অবস্থা দেখে সবাইকে বললো আপনারা থামুন আমার কথা শুনেন। যখন সবাই একত্রিত হলো বলতে লাগলো এই ব্যক্তিকে পাথর কেবল ওই লোকই মারবে যার কোনো গুণা নেই। তো এই কথা বলার সাথে সাথে সকলের হাত থেকে তারা পাথর নিচে রেখে দিল। ও তখন সবাইকে বলতে লাগলো যে আজকে তাকে যেই শাস্তির কারণে তোমরা একত্রিত হয়েছ এই গুণা আমাদের সমাজের অনেকের রয়েছে যারা কেউ জানে না একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। অতএব তার এই কথা শোনার তাদেরকে যখন ওসিয়ত করা হলো যে যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ ত্রুটিকে গোপন রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটিকে গোপন রাখবে, এই কথা বলার সাথে সাথে যারা রয়েছে তারা একে একে চলে গেল। তো এই বিষয়টা যদি আমরা আমাদের মাঝে দেখি যে আমি কারো গিবত করতেছি মাআজাল্লাহ তো এটা তো ভালো বিষয় না। এক তো আমার তো গুণা এমন গুণা হচ্ছে মাআজাল্লাহ তার আমার গুণাগুলো তো হচ্ছে পাশাপাশি আমার নেক আমলও তার নিকট চলে যাচ্ছে, এটা তো নিজের ক্ষতি। অপর দিক থেকে যে আল্লাহ তাআলা আমার আপনার যেই গুণাগুলো আপনার লুকায়িত আল্লাহ তাআলা তো চাইলে তাদের মাঝে আমার এটাও কি প্রকাশ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছে। এর জন্য আমাদের উচিত হলো যারা আজকে আমরা মাদানী চ্যানেলের মধ্যে রয়েছি আলহামদুলিল্লাহ স্ক্রিনের সামনে তো সকলেই আমরা এই গীবত নামে এই বিষয় থেকে যে আল্লাহ তাআলা দয়া করেছে এটার কারণ কি এটাই যে আজকে সমাজের মধ্যে মুসলমানের দোষ ত্রুটি গোপন করার বিষয়ে আজকে মুসলমান আপনার খুবই উদাসীন। একবার মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলাই কোনো একটি দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করলেন, তো ওইখানের মধ্যে যখন অংশগ্রহণ করলো অনেক লোক তারা একে অপরের বিভিন্নভাবে সমালোচনা বা গীবত করতে লাগলো। তো এমন সময় এক ব্যক্তি বলতে লাগলো যে উমুক ভাই এখনও আসলো না, আমাদের সমাজে হয় আমরা যখন একই দাওয়াতে সবাই একসাথে থাকি তখন একজন লোক বলল যে আরে ভাই অমুক লোক তো খুব অলস। তো তখন মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলাই নিজের উপর অনুশোচনা করে বলতে লাগলো আহ আজকে পেটের জন্য আজকে এই গীবতের মতো মহান যে গুণা আমাকে এই পেটের কারণে এখানে আসতে হয়েছে আর তাদের গীবত শোনার যে গুণা এর মধ্যে আমিও কি হয়ে গিয়েছি সামিল হয়ে গেলাম। আর এই কারণে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলাই টানা তিন দিন খানা খায়নি যে কেননা এই পেটের কারণে আমার দ্বারা এই গুণা সংগঠিত হয়েছে। তো আমাদের বুজুর্গানি তারা এই গীবত থেকে নিজের প্রতি কীভাবে অনুশোচনা করে গীবত থেকে বাঁচত।
দেখবেন না কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনার বকা দিয়েছে, আপনাকে আপনার সাথে খুব খারাপ আচরণ করেছে, এখন আপনি এটাকে মানুষের কাছে বলে দেবেন মানে নিজের কষ্ট দূর করতেছেন, একটু হালকা হচ্ছেন, হালকা হচ্ছেন আমি একটা হালকা হচ্ছি আর কি, আরে বলে দাও এখন আপনি সে আপনার সাথে অন্যায় করেছে, এটা নিশ্চয়ই অন্যায় মানে সে গুনাহ করেছে, আপনার দিলে কষ্ট দিয়েছে, এখন আপনি মানুষের কাছে যদি বলে দেন এটা তাহলে এটা তো তার গীবত হয়ে গেল। তো এই থেকে আমাদের বাঁচা উচিত, করণীয় আমাদের উচিত হচ্ছে যে ধৈর্য ধারণ করা, যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষমতা দান করবেন, আমাদের উপর রহমত করবেন, বরকত দিবেন এবং আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। সর্বোপরি জান্নাত তো রয়েছে, আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে যাবেন। কিন্তু মুসলমান, এক মুসলমান অন্য মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখা, এটা আমরা আল্লাহ একদিন টপিকও নিব ইনশাআল্লাহ তাআলা যদি বাঁচায়, গোপন রাখার ফজিলাতের প্রতি আমরা আসব। কিন্তু এই গীবত করা থেকে আমাদের বাঁচা উচিত, গীবত করা থেকে বাঁচা উচিত। কারো বাড়ি দেখলেন, এটা কোনো বাড়ি হলো, ফ্ল্যাটের মধ্যে ঢুকছেন, এটা কোনো সিস্টেম হলো, আপনি গাড়ি একটা দেখলেন, এটা কোনো গাড়ি হলো, এরকম গাড়ি কেউ কিনে নাকি, তার মনে আপনি কষ্ট দিচ্ছেন না তাকে। অথবা কেউ ময়লা আবর্জনা কাপড় কিনলো, আপনি অন্য নিকট বলে দিলেন, তার কাপড় সবসময় ময়লাই থাকে। আর ইবাদতের মধ্যে যেটা মিরাজ ভাই বললেন, যে মানুষের মাঝে নামাজ পড়ে কোথায়, সে নামাজ পড়ে কোথায়, সে তো জুমায় জুমায় আসেন মসজিদে, মানুষের নিকট আপনি বললেন, ফজরে তো দেখাই যায় না। তো এই ধরনের এগুলো হচ্ছে আপনার ও তার দোষ আপনি চর্চা করছেন, এগুলো হচ্ছে তার মানে গীবত। তো এই গীবত থেকে আমাদের বাঁচা উচিত।
গীবতের আরেকটা বিষয় হলো মানুষকে অপমান অপদস্থতা করা।
আচ্ছা,
তো মুসলমানকে, মুসলমানের ইজ্জত, মুসলমানকে সম্মান রক্ষা করা, এটা ফরজ করে দেওয়া হয়েছে। আর যে সম্মান রক্ষা করবে না, না করলে এটা হারাম করা হয়েছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমানের রক্ত, ধন সম্পদ, ইজ্জত আব্রু সবটুকুই অপর মুসলমানের জন্য হারাম রয়েছে। এখানে রক্তের কথা বলা হয়েছে। তো আমরা আলোচনা করতেছি গীবত, এটা মানুষের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান, এখানে রক্তের সম্পর্ক রয়েছে। আবার একটা রয়েছে যে ইজ্জত আব্রু, যে গীবত করাই হয় মানুষকে হেয় করার জন্য, তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে ইরশাদ করেন যে যখন আমি গেলাম, তো একটি সম্প্রদায়ের পাশ দিয়ে আমি চলছিলাম, দেখলাম যে কিছু নারী আর পুরুষ এটা তাদের বুকের সাথে ঝুলে রয়েছে। তো আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তো জিব্রাইল আরজ করল যে এরা ওই মানুষ যারা মানুষের গোস্ত খেত, দুনিয়াতে মানুষের গোস্ত খেত এবং তাদের ইজ্জত আবরু নিয়ে তারা টানাটানি করত। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সূরাতুল হুমাজার একটি আয়াতে মোবারকা তেলাওয়াত করেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাজা, যে ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা বদনামি করে সম্মুখে এবং পশ্চাতেও নিন্দা করে। তো অনেকে আমরা এমন রয়েছি যে আমি তো সব সামনেই বলে দেই, মানে আমরা গর্ববোধ করি আমি সামনে বলে দেই। তো এটার ব্যাপারে রয়েছে ধ্বংস তার জন্য যে সম্মুখে নিন্দা করে এবং পশ্চাতেও বদনামি করে। তো তার জন্য বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে ধ্বংস রয়েছে।
কোরআনে পাকে যেখানে ধ্বংস বলা হয় সেখানে চিন্তাই করে দেখুন যে কী অবস্থা হতে পারে। আল্লাহু আকবার। সর্বোপরি গীবত আমাদের সমাজের মধ্যে যেভাবে আপনার মহামারী আকার ধারণ করেছে, তো এ থেকে আমাদের বাঁচা উচিত। গীবতকারীকে জাহান্নামের এমনভাবে রাখা হবে, আল্লাহু আকবার, আল আমান আল হাফিজ, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। আমাদের থেকে যদি গীবত হয়ে যায় কারো, সেজন্য আমরাও দোয়া করছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। মনে রাখবেন, গীবত কারো যদি হয়ে যায় আর সে যদি জেনে যায়, তো তার কাছে মাফ চাইতে হবে, এছাড়া আপনি তার মাগফিরাত করুন। একটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ফর্মুলা দিয়েছেন, এখন গীবত হয়ে গেছে, এখন আপনি কী করবেন, যদি সম্ভব হয় তার থেকে মাপ চেয়ে নিন, আর যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে তাদের জন্য বেহিসাব মাগফিরাতের দোয়া করেন, যে আল্লাহ অমুক অমুকের গীবত আমি করেছি, তুমি তাদের আমাকে সহ তাদেরকেও বেহিসাব মাগফিরাত করো। আল্লাহ তাআলা যদি মাগফিরাত দান করে দেন, তাহলে হয়তো আমাদের একটা বাঁচার একটা পন্থা হয়ে যাবে। আর নয়তো এই গীবতের কারণে যদি আমাদের উপর আযাব চলে আসে, আমাদের উপর যদি মানে গজব চলে আসে, আল্লাহ পাকের জাহান্নামের আগুন প্রজ্বলিত হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমরা কোথায় যাব, বাঁচার কোনো তো স্থান, আমাদের বাঁচার কোনো জায়গা নেই, বাঁচার কোনো মাধ্যম আমরা পাবো না। তো সেজন্য এই গীবতের ব্যাপারে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে, যেন আমাদের গীবত না হয়। আর কেউ যদি গীবত এসে আপনার কাছে বলে, তো আপনি শুনিয়েন না, তাকে ডাইরেক্ট মানা করে দেন যে আমার কাছে এগুলো বলিও না, কারো দোষ আমাকে বলো না। এখন যার কাছে বললে দোষটা সমাধান হবে, আমরা তাকে বলি না, আমরা বলে বেড়াই অন্যকে। অফিস কলিগ কাজ করতেছেন, এখন একজন আপনার সাথে কোনো দোষ করেছে, এখন আপনি বলবেন আপনার বসের কাছে, যদি আপনার সংশোধনের প্রয়োজন হয়, এখন যে সংশোধন তাকে করতে হবে। এখন আপনি যদি আপনার কলিগদের মধ্যে সবাইকে বলে দেন এই সমস্যাগুলো, তাহলে কি তারা সবাই সমাধান করতে পারবে? নিশ্চয়ই সমাধান করতে পারবে না। এখন যিনি সমাধান করতে পারবে, তো তার কাছেই সমাধানের কাছে যাওয়া দরকার না আমাদের। এখন সেখানে না গিয়ে আমরা আমাদের অধীনস্থদের মাঝে সব জায়গা আশেপাশে সব জায়গা বলে বেড়াই। এখন ফর এক্সাম্পল কোনো মায়ের সন্তান আপনার সাথে অন্যায় করেছে, এখন আপনি তার দোষটা আপনি সমাজের মধ্যে বলে বেড়াচ্ছেন, এটা কি সমাধান আসবে? কখনো সমাধান আসবে না। আপনার করতে হবে কি তার মা বাবা অথবা যে তাকে শাসন করতে পারবে, যে তাকে বুঝাতে পারবে, যে যার কথা সে শুনে তার কাছে গিয়ে যদি আপনি বলেন তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে, সে শুধরাতে পারবে। এখন আমরা শুধরানোর নিয়তে বলা হবে না, আপনি তো প্রচারের নিয়তে বলছেন। শুধরাদের নিয়তে আপনি কি ওই ব্যক্তির মানে আশেপাশে বলে দিবেন দোষ চর্চা হচ্ছে না? এটা আশা করি আমি যা বোঝাতে চেয়েছি হয়তো বুঝে গেছেন আপনারা, যে আপনি শুধরাতে চাচ্ছেন তার এই যে অন্যায় হচ্ছে, যে কাজটা হচ্ছে অনেক বড় একটা কাজ করে ফেলছে, সে অন্যায় কাজ করছে, যে গুনাহের কাজ করে ফেলছে, এখন আপনি এটা তারকে যিনি শুধরাতে পারবেন তার কাছেই আপনি বলতে হবে। এছাড়া আপনি অন্য কোথাও গিয়ে বলতে পারবেন না, অন্য কারো কাছে বলা সম্ভব না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন জামিয়াতুল মদিনা বলেন, অন্যান্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, একজন ছাত্র কোনো অন্যায় করে ফেললে এখন যদি সকল ছাত্রদের মাঝে আপনি বলে দেন তাহলে এর কি সমাধান হবে? সমাধান হবে না। তাকে শুধরাতে কি পারবে? তার ওস্তাদ নিকট আপনি বলতে পারেন যে ওস্তাদ সাহেব এই এই ঘটনা হয়েছে, তা একজনকে বলুন, এরকমের হয়ে যাচ্ছে। আবার ওস্তাদও যাতে করে অন্য ওস্তাদের নিকট না বলে, নিজেই তাকে শুধরানো। তো এ হচ্ছে মানে শুধরানোর একটা পদ্ধতিও রয়েছে, তাকে বলার একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে দেখবেন যে আমাদের সমাজ থেকে গীবত উঠে যাবে। গীবতের কারণে কত ফ্যামিলি ধ্বংস হয়েছে,
আল্লাহ,
কত স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়েছে, মা বাবার মাঝে মনোমালিন্য হয়েছে, ছেলে মায়ের সাথে বাবার সাথে, সন্তান এবং পিতামাতার সাথে দ্বন্দ্ব লেগেছে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগেছে। আপনারা চিন্তাও করতে পারবেন না আমাদের সমাজের মধ্যে এতটা ভয়াবহ অবস্থা এই গীবতের, চিন্তাও করতে পারবেন না। একজনের দোষ আরেকজনের কাছে, আরেকজনের দোষ আরেকজনের কাছে আপনি বলতে 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 মায়ের কাছে সন্তানের দোষ বলছেন, সন্তানের কাছে মায়ের দোষ বলছেন, একটা দূরত্ব সৃষ্টি করে দিয়েছেন। স্বামীর কাছে স্ত্রী দোষ, স্ত্রীর কাছে স্বামীর দোষ, দূরত্ব সৃষ্টি করে দিয়েছেন। ভাইয়ের কাছে বোনের দোষ, বোনের কাছে ভাইয়ের দোষ, দূরত্ব সৃষ্টি করে দিয়েছেন। চিন্তা করে দেখুন এখন যে এখানে আমাদের অবস্থান, আমরা কোথায় আছি, যার দরুন আমাদের সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন যে ছিল সেটা দূর হয়ে যাচ্ছে। দুই বন্ধু একে অপরের সাথে খুব ভালো রিলেশন, একজনের আরেকজনের বলার বলে ফাড্ডা লাগিয়ে দিয়েছে, এখন জানে শত্রু হয়ে গেছে। এ ধরনের কাজ আমাদের সমাজের মধ্যে অহরহ চলছে। কেউ যদি একটু উপরে উঠতে, উপরে মানে আল্লাহ পাক তাকে ভালো রাখছেন অথবা ভালো একটা স্ট্যাটাস দিয়েছেন, এখন তার এটাকে তাকে কীভাবে পা ধরে টেনে নামাতে হবে সেই চেষ্টায় ব্যস্ত, কেন ভাই? আপনি চেষ্টা করুন। এখানে আরেকটা আবার গুণা হয়ে যায়, হিংসার দিকে চলে যাবে, বিদ্বেষের দিকে চলে যাচ্ছে। তো এই গীবত থেকে আমরা নিজেকে হেফাজত করি, গীবত থেকে বাঁচি, অন্যকেও বাঁচাই। আর সর্বোপরি হচ্ছে কেউ যদি আমাকে কারো দোষ বলে, অ্যাটলিস্ট আমাকে এসে কেউ যদি কারো দোষ বলে আমি নিজের কানকে বন্ধ করে দিই এবং এমন এক্সপ্রেশন দেখাই যে আমি বিরক্ত বোধ করছি তার কথা। আছে না যে এমন মানুষ আপনাকে বলছে আপনি না ওখান থেকে চলে আসতে পারতেছেন, না তার কথা শোনা বাদ দিতে পারছেন, তো এখানেও কিতাবে লেখা আছে, আপনি কি করবেন তখন, আপনার কাজ কি? যেভাবে হোক ওখান থেকে কেটে পড়তে হবে এবং এমন এক্সপ্রেশন, এমন একটা ভাব দেখাবেন যে আপনি তার কথার মধ্যে বিরক্ত বোধ করছেন। তো এভাবে করে এই গীবত সম্পর্কে, গীবত থেকে বাঁচবো কীভাবে, গীবত কী কী কারণে হচ্ছে, এগুলো থেকে আমাদের জ্ঞান, এগুলো জ্ঞান অর্জন করা উচিত। এই জ্ঞান যদি আমাদের থাকে তাহলে দেখবেন যে আমরা নিঃসন্দেহে ইনশাআল্লাহ তাআলা গীবত থেকে বাঁচতে পারবো। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি একটা কিছু হলেই আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন, মানে গীবত আমিও করছি তোমরাও সবাই এগুলো দেখো, এগুলো আপনি কী করবেন? আবার দেখবেন বছরে বছরে এটাকে আপনাকে ফেসবুক স্মরণ করিয়ে দিচ্ছে, আপনি শেয়ারও করছেন। তো এই কাজগুলো করা থেকে আমাদের বিরত থাকা উচিত। অন্যের দোষ ত্রুটি অন্যের নিকট বলা উচিত না, তার পিছনে বলা উচিত না, এবং এটা গীবত হয়ে যাবে। গীবতের ভয়াবহতা অনেক রয়েছে। আমাদের গীবত থেকে বাঁচার জন্য আমির আহলে সুন্নাত দামত বরকাতুন আলিয়ার একটি কিতাব, খুবই গুরুত্বপূর্ণ কিতাব, অনেক বড় কিতাব, একটা গীবত কিতাব আকারিয়া, গীবতের ধ্বংসলীলা, এই কিতাব অধ্যয়ন করা উচিত ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কিতাব আছে তামান নক, আমাদের ওয়েবসাইটের মধ্যে রয়েছে তামান নক, এটাও অধ্যয়ন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। গীবতের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো, এবং জানলেই আমরা এ থেকে বিরত থাকতে পারবো। আমরা জানি না, মানে জানার চেষ্টাও করি না, এটা আসলে আমাদের দুর্ভাগ্য। জানি আমরা, অধ্যয়ন করি, আমির সুন্নাহ দামত বরকাতুন আলিয়া প্রত্যেক সোমবারে প্রত্যেক সপ্তাহে একটা কিতাব অধ্যয়ন করতে বলেন, তো এটা আমরা অধ্যয়ন করি, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন।
আমিন।
সময় লিমিটেশন শেষের পথে আমরা সালাতু সালাম দেব, আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাতু সালাম দিই।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, মুস্তাফা জানে রাহমত পেলা খোসলাম, শমে বজমে হেদায়ত পেলা খোসলাম, জি সুহানি ঘড়ি চমকাতে বাঁকা চাঁদ, উস দিল আফরোজে সাদ পেলা খোসলাম, মুস্তাফা জানে রাহমত পেলা খোসলাম, শমে বজমে হেদায়ত পেলা খোসলাম, গোসে আজম ইমাম মুত্তাকা ওয়ান নুকা, জলওয়ে শানে কুদরত পেলা খোসলাম, মুঝসে খিদমত কে কুদ সিখ হে হারাজা, মুস্তাফা জানে রাহমত পেলা খোসলাম, মুস্তাফা জানে রাহমত পেলা খোসলাম, ফজ সে জিনকে লাখো নমাজি বনে, ফজ সে জিনকে লাখো ইমামে সজে, উস আমির আহলে সুন্নত পেলা খোসলাম, মুস্তাফা জানে রাহমত পেলা খোসলাম, মুস্তাফা জানে রাহমত পেলা খোসলাম, শমে বজমে হেদায়ত পেলা খোসলাম।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান বিসিহ্যাতি ওয়া আফিয়া ইলাহাল আলামিন মাওলা। আল্লাহ, চট্টগ্রামের সীতাকুণ্ডে যে আগুন লেগেছে মাওলা, ওখানকার আশিকান রসুলের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আল্লাহ যারা নিহত হয়েছে ওই সকল আশিকান রসুলকে বেহিসাব মাগফিরাত দান করো। যারা হসপিটালে কাতরাচ্ছে মাওলা তাদেরকে শিফায় আজিলায় কামিলা নাফিয়া দান করো। আল্লাহ তোমার রহমত রহমতের নজর দান কর মাওলা, রহমত বর্ষণ করে দাও। ইলাহাল আলামিন, ইলাহাল আলামিন মাওলা, আল্লাহ আমাদের গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও মাওলা, আমাদের উপর দয়া বর্ষণ করে দাও। কেতে রেতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আর জুহার বে কসম মজবুর কি। সালাতু সালাম আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।